প্রথমেই যেটা আমি জানতে চাই ডক্টর শহীদুল আলম, যে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা বেস্ট অফ ব্লগস বা ববসে আমন্ত্রিত হয়ে আপনার কেমন লাগছে?
একটু ভয় লাগছে প্রথমে। বিচারক মন্ডলীতে অনেকবারই ছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু ব্লগের থেকে কখনো হয়নি। নিজে ব্লগিং করি অনেকদিন ধরে, কিন্তু ব্লগ সম্বন্ধে খুব বেশি যে জানি তা জোর গলায় বলতে পারবো না, তবে মজা লাগছে।
মানবাধিকারের পক্ষে সুশীল সমাজে জোরালো কণ্ঠ হিসেবে সক্রিয় দৃক, সক্রিয় সমাজে নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে, এমনকি বাংলাদেশের গার্মেন্টস কর্মীদের দাবি দেওয়ার পক্ষেও সোচ্চার আপনার এই অহিংস হাতিয়ার। প্রদর্শনী করেন আপনারা, সিগনেচার ক্যাম্পেইন, ব্লগিং, নানাভাবে নানা মাধ্যমে কাজ করে চলছেন, কিন্তু কেন কেন এই এত কিছুর মধ্যে আপনি জড়িয়ে আছেন?
সত্যিকার অর্থে দৃকের উদ্দেশ্যই সেটা, একদম শুরু থেকে তাই ছিল। সমাজ পরিবর্তন করার চিন্তা নিয়েই এই প্রতিষ্ঠান শুরু করা, এবং আমরা যা যা করেছি সেগুলি সেই কারণেই করেছি যে সমাজ পরিবর্তনে এগুলি শক্তিশালী হাতিয়ার হিসেবে, আমরা আলোকচিত্র নিয়ে কাজ করি, এটা একটা শক্তিশালী মাধ্যম সেই হিসেবে। এবং একটা পর্যায়ে আমরা যখন দেখি যে এই প্রযুক্তিকেও কাজে লাগানো সম্ভব এই ধরনের কাজে, তখন আমরাই বাংলাদেশে এই নতুন প্রযুক্তি আনার ব্যবস্থা করি এবং সেটাকে আমরা কাজে লাগাই। এবং সেইখানে কেন প্রশ্ন বরং আসে না, কিভাবে সেটাই প্রশ্ন।
শহীদুল আলম, আপনি তো ছবি তুলে দেশে বিদেশে পুরস্কৃত হয়েছেন বহুবার, আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে জুরির আসন অলঙ্কৃত করেছেন, আপনি নিজেই সেটা বললেন, অথচ অনেকেই কিন্তু জানে না যে আদতে আপনিই হচ্ছেন বাংলাদেশের ব্লগিং জগতের বলা যায় প্রথম পথিকৃৎ, মানে প্রথম যে ব্লগটা এসেছিল বাংলাদেশে এটা ইংরেজি ভাষায়, কিন্তু সেটা আপনার ব্লগ ছিল। আপনি এ ব্যাপারে কি বলবেন?
কে করলো, কেন করলো সেটা জানার চাইতে কি হচ্ছে সেটা বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন যেটা মজার সেটা হচ্ছে যে অনেকে ব্লগ করে, বিভিন্ন ভাবে করে, এবং আমি কয়েকদিন আগের কথাই বলি, এটা কোর্টের কথা বলছি, সেখানে আমাদের দেশের কোর্ট খুব গুরুত্বপূর্ণ কয়েকজন সাংবাদিকদের মানহানির ব্যাপারে, তাদের ব্যাপারে একটা রায় দেওয়ার জন্য অন্তত তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল, এবং সেটার শুনানিতে যখন আমরা আসি তখন আমার যেটা অবাক লাগলো যে বিচারক নিজেই, যিনি সাংবাদিক পত্রিকায় যেটা লিখেছিলেন সেটা সম্বন্ধে যেমন বললেন, তিনি আবার এটাও বললেন যে আপনি তো আপনার ব্লগে এই জিনিসগুলি লেখেন। কাজে আমাদের একটা ধারণা বিচারকদের একটু বয়স বেশি পুরনো, কিন্তু এখন যে বিচারকরাও খেয়াল রাখে ব্লগে কে কি করছে সেটা থেকে বোঝা যায় একটা পরিবর্তন এসছে। সমস্যা এখনো রয়েছে আমাদের দেশে, ফেসবুক বন্ধ করা হয়েছে, ইউটিউব বন্ধ করা হয়েছে, আমাদের বড় রকমের হ্যাকিং হয়েছিল, এই ধরনের জিনিস চলতে থাকে, কিন্তু আমি এটাকে অন্যভাবে দেখি। এই জিনিসগুলি হচ্ছে মানে আমরা বোধহয় কার্যকরী, আমরা যেটা করতে চাচ্ছি সেটা, এবং সেই জায়গায় তো পৌঁছানোর লক্ষ্য।
আপনি বরাবরই ইংরেজিতে লিখেছেন, মানে ব্লগিং এর ক্ষেত্রে যেটা বলছি, কিন্তু তার মানে এই নয় যে বাংলা ব্লগিং এর জগৎ থেকে আপনি অনেক দূরে। তো আপনার কাছে তাই জানতে চাই যে বাংলা ব্লগের বর্তমান অবস্থাটা আপনার কিরকম বলে মনে হয়?
আমি মনে করি বাংলা ব্লগ ইংরেজি ব্লগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যেই ধরনের কাজ হচ্ছে, যেই ধরনের জিনিস বলা হচ্ছে, এবং রাজনৈতিক দিক থেকেও ইংরেজি ব্লগিং এর কয়েকটা ব্যাপার রয়েছে। একটা বড় সমস্যা যেটা এখনো পুরোপুরি সমাধান হয়নি, ফন্টের ব্যাপার, যেটা পিসিতে অতটা সমস্যাজনক নয় কিন্তু এখনো ম্যাকে এই সমস্যাটা রয়ে গেছে,
বাংলাদেশে
সমাধান নিশ্চয়ই হয়ে যাবে, কিন্তু তার বাইরেও যে জিনিসগুলি, যেহেতু আন্তর্জাতিক ভাবে অনেক তথ্য আছে এবং তার অধিকাংশ ইংরেজিতে, ইংরেজি ব্লগে অনেক কিছু আনা সম্ভব, লিঙ্ক করা সম্ভব, এক অর্থে কাজ করাটা সহজ এবং আন্তর্জাতিক ভাবে পৌঁছে দেওয়াটা সহজ, কিন্তু দেশের মানুষের জন্য অবশ্যই বাংলা ব্লগটাই গুরুত্বপূর্ণ বেশি। এখানে সমস্যাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের সেরকম ইন্টারনেট ছড়িয়ে যায়নি এখনো বাংলাদেশের সকল জায়গায়, সকলের হাতে পৌঁছে যায়নি, প্রযুক্তির ওই শ্রেণীগত সমস্যাগুলি তো রয়েছে যেখানে কারো হাতে আছে কারো হাতে নেই, কিন্তু এখন প্রযুক্তির কারণেই আবার বলবো, যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে এখন অনেক কিছু করা সম্ভব এবং অনেকের হাতেই মোবাইল ফোন, এবং এটা খুব দ্রুত বাড়ছে, আমি মনে করি সেটাও বদলাবে, এবং সেখানে যেহেতু বাংলা আসছে এটার শক্তি আরো বাড়বে।
আমাদের গতবারের যে ছটা ক্যাটাগরি আছে আন্তর্জাতিক ক্যাটাগরি, তার মধ্যে গতবার একটা ছিল মানবাধিকার, তো এবারের যে বিশেষ ক্যাটাগরি সেটা হলো শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক ব্লগ। তো আপনার কি মনে হয় যে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক ব্লগে বাংলাদেশের ব্লগগুলি কিরকম করতে পারে?
সম্ভাবনা অবশ্যই আছে, শিক্ষার ক্ষেত্রে ততটা একইভাবে হয়তো বলতে পারবো না, সংস্কৃতির ক্ষেত্রে তো বটেই, এখানে যে এই ভূমিকা রাখা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার ব্যাপারে যে জিনিসগুলি হওয়ার দরকার ছিল সেটা আমি মনে করি এখনো হয়নি, কিন্তু প্রচেষ্টাগুলি অবশ্যই রয়েছে, এবং কিছু কিছু জিনিস 97 সন থেকে শুরু হয়েছে, যেমন গ্রিক লার্নের একটা উদ্যোগ ছিল যেখানে সিলেটের গ্রামেগঞ্জে আমরা আইটির মাধ্যমে এবং আইটি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম, সেখানকারই কয়েকজন এখন পরবর্তীকালে গিয়ে নতুন ধরনের জিনিস করছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমি বলবো এখনো সাংগঠনিক ভাবে যে কাজগুলি করা দরকার সেগুলি অতটা হয়নি। এবং তবে ব্লগারদের ব্যাপারটা কি, তারা সংগঠনের অত কাজ দেখে সে যায় না, অনেকে নিজের মতন করেই করে, একাভাবেই করে। এবং কিছু কিছু ব্যক্তি কিন্তু সেই জায়গায় এখনো সক্রিয় যারা সেই সময় ভূমিকা রেখেছেন। আমি তো মনে করি তারা অবশ্যই ভূমিকা ভালো রাখতে পারবেন, কিন্তু সবচেয়ে বেশি আশা আমি রাখি সংস্কৃতির ক্ষেত্রে, কারণ সেখানে একটা সেই অর্থে বাংলাদেশে অসাধারণ একটা সুযোগ রয়েছে। ব্লগের ক্ষেত্রে এটা কতটা রূপান্তরিত হয়েছে আমি পুরোপুরি জানি না, কিন্তু যা যা দেখি তা তো মজাই লাগে।
ডক্টর শহীদুল আলম জয়চেবেলকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।